দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পটকা।
ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন, আপনাদের সঙ্গে আমি প্রীতি। প্রতিদিন ক্রিকেট কিংবা ফুটবলের দুনিয়ার খবর নিয়ে স্টেডিয়াম বুলেটিন শুরু করি, কিন্তু আজ একটু অন্যরকম দিন, কারণ লন্ডনে টেনিসের মহা উৎসবের আজকে শেষ দিন। উইম্বলডন ফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচের মুখোমুখি হচ্ছেন স্পেনের উদীয়মান তারকা কার্লোস আলকারেজ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, তোমাকে প্রথমেই স্বাগত জানাই।
অনেক ধন্যবাদ প্রীতি।
এই যে টেনিসের ফাইনালে আজকের ম্যাচ কি হতে পারে, কোন দিকে রেজাল্ট? কারণ আমরা জানি নোভাক জোকোভিচ, তিনি যদি আজকের ম্যাচটা জিতে 24তম গ্র্যান্ড স্ল্যাম পাবেন তিনি।
একেবারে, দেখো যদি স্ট্যাটস দেখি তাহলে তো অবশ্যই নোভাক জোকোভিচ এগিয়ে রয়েছেন, তবে আলকারাজ কিন্তু উদীয়মান তারকা, যেটা বলছিলে রাফায়েল নাদালের দেশ থেকে উঠে আসা টেনিস তারকা দুর্দান্ত পারফর্ম করছেন, এবং সেমিফাইনালেও যেভাবে মেদভেদেভকে 6-3, 6-3, 6-3 স্ট্রেট সেটে হারিয়েছেন, তাতে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে অঘটন ঘটলেও ঘটতে পারে আজকে গ্রাস কোর্টে, সেন্টার কোর্টে ম্যাজিক দেখাতে পারেন আলকারাজ। এবং এরই সঙ্গে এটাও বলে রাখি যে এবারের উইম্বলডনেই উইম্বলডনে প্র্যাকটিস চলাকালীন আলকারাজের বাবা কিন্তু গুপ্তচর হয়ে ঢুকেছিলেন জোকোভিচের প্র্যাকটিস, ভিডিও বন্দি করেছিলেন। তাই কি যে ঘটবে, কি গেম প্ল্যান নিয়ে তারা খেলবেন সেটা দেখার। আর তুমি যেটা বললে যে মাইল ফলকের সামনে অবশ্যই দাঁড়িয়ে মার্গারেট কোর্টের মাইল ফলক স্পর্শ করতে পারেন, যেটা নাকি সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার মাইল ফলক, 24টি মাইল গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মার্গারেট কোর্ট, এবং তিনি নোভাক জোকোভিচ 23টি জিতে রয়েছেন অলরেডি। এবং অপরদিকে যদি আজকে জেতেন উইম্বলডন নোভাক জোকোভিচ, তাহলে রজার ফেডারার কেউ কিন্তু ছুঁয়ে ফেলবেন, মানে 8টি অলরেডি উইম্বলডন খেতাব জিতেছেন রজার ফেডারার, নোভাক জোকোভিচ যেখানে 7টি জিতেছেন, তাই আজকে জিতলে 8 নম্বরটা হবে এবং রজারকে কোথাও যেন স্পর্শ করবেন। তাই জোড়া মাইল ফলকের সামনে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ কিন্তু উদীয়মান তারকা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেন, কারণ দুর্দান্ত প্রতিভা রয়েছে তার। তার ফোরহ্যান্ড দেখো, ব্যাকহ্যান্ড দেখো, ক্ষিপ্রতা দেখো গ্রাস কোর্টে অসম্ভব ভালো। এবং তিনি কিন্তু বলেছেন সেমিফাইনালের পর যে আমি হারানোর ক্ষমতা রাখি, আমি আত্মবিশ্বাসী, এই যে কনফিডেন্ট তিনি, এটা কিন্তু অনেকটা অনুঘটকের কাজ করবে এবং কে বলতে পারে হয়তো অঘটন ঘটতেই পারে আজ লন্ডনে।
একদমই, সেদিকে নজর থাকবে। কিন্তু জয়দার থেকে জেনে নেবো, জয়দা তুমি পুরো বিষয়টা জানো, মানে কি মনে হয় ভবিষ্যতের কথা মাথায় রেখে, কারণ নোভাক জোকোভিচ হয়তো বেশি দিন খেলবেন না, এরপরে পরবর্তী কালে যে টেনিসের হাত ধরা, আমরা দেখেছি ভারতীয় টেনিস থেকে অত বড় নাম যদিও না উঠে আসে, সেক্ষেত্রে কি কার্লোস কোনোভাবে একটা উত্তরসূরি হতে পারেন?
অবশ্যই হতে পারেন, কারণ তুমি দেখো ফ্রেঞ্চ ওপেনে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন এবং ফ্রেঞ্চ ওপেনে ফাইনালে অবশ্যই জোকোভিচের কাছে হেরে গিয়েছিলেন, তবে একটা দারুণ সম্ভাবনাময় টেনিস খেলোয়াড় এবং দারুণ খেলছেন, মানে তার গতি, তার ক্ষিপ্রতা, তুমি যদি দেখো টেনিসের একটু মানে পিছনের দিকে তাকাও টেনিস হিস্ট্রিতে, বিয়ন বর্গ 1976 থেকে 1988 রাজত্ব করেছেন, এরপর তুমি দেখো ম্যাকেনরো 1981 থেকে 84 এই সময়টা রাজত্ব করেছেন, 85 বরিস বেকার মানে 17 বছর বয়সে উইম্বলডন খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন, তারপরে দেখো পিট সাম্প্রাস 93 থেকে 2000 একচেটি আধিপত্য, আমি যদি ভুল না হই 1996 কোয়ার্টার ফাইনালে শুধু তিনি হেরে গিয়েছিলেন, এবং তারপরে 2003 থেকে 2007 রজার ফেডারার রাজত্ব করেছেন। তাই এক একটা এরা আসে, কে বলতে পারে হয়তো এরপরে মানে 2023 পরবর্তী এরাটা হয়তো আলকারাজের হলেও হতে পারে।
একদমই, উইম্বলডনের ইতিহাসে সেরা টেনিস প্লেয়ার কাকে রাখছো তুমি?
এটা বলা খুব মুশকিল,
তবে একজনের নাম বলতে হবে, হ্যাঁ দু তিনজনের কথা বলে
আমি একটু অ্যানালিসিস করে বলি। 1976 থেকে 1980 যেটা আমি বললাম যে বিয়ন বর্গের একচেটি আধিপত্য ছিল, এবং 1980 ফাইনালটা ম্যাকেনরো ভার্সেস বিয়ন বর্গ হয় এবং সেখানে বিয়ন বর্গ জেতেন এবং ম্যাকেনরো হেরে যান, এবং তার প্রতিশোধ কিন্তু 1981 নেন ম্যাকেনরো, ম্যাকেনরো হারিয়ে দেন বিয়ন বর্গকে, এবং তারপর আধিপত্য চলে অবশ্যই ম্যাকেনরোর, বরিস বেকার 1985 যেটা আমি অলরেডি বলেছি, তবে পিট সাম্প্রাস আমার খুব ফেভারিট, মানে 93 থেকে 2000 তুমি যদি উইম্বলডনের ইতিহাস বলো তাহলে রজার ফেডারার তো রয়েছেই, নোভাক জোকোভিচও শ্রেষ্ঠত্বের দাবি রাখে অবশ্যই, তবে আমার কোথাও যেন যদি আমার পার্সোনাল অপিনিয়ন চাও তাহলে অবশ্যই পিট সাম্প্রাস, কারণ অসম্ভব ভালো খেলোয়াড় ছিলেন এবং 93 থেকে 2000 যেন একদম পিট সাম্প্রাসের রাজত্ব, আমরা পিস্তল পিট বলতাম নিকনেম তার, আর তো মানে তার যে স্টাইলে তিনি খেলা ধরতেন, তিনি যদি মানে তার ফর্মে, তার জোনে ঢুকতেন তাহলে কিন্তু তাকে হারানো সত্যি খুব খুব কঠিন হয়ে যেত। আমি একটু মানে রজার ফেডারার, জোকোভিচ এই নামগুলো ছেড়ে একটু অন্য নামে আসলাম, একটু অন্য নামে আসলাম এই কারণেই, কারণ এই প্রজন্মের যারা মানে খেলা নিয়ে চর্চা করেন এই 2023-এ তারা হয়তো পিট সাম্পরাসের খেলা দেখেননি, তাই একবার গিয়ে দেখুন আজকের দিনে, ভালো লাগবে।
একদমই, নিশ্চয়ই আমিও দেখবো, আমি কিন্তু এই জেনারেশনের। দাদা জানতে চাইবো আজকের ম্যাচে কি ফলাফল হতে পারে, কি মনে হয়? নোভাক জোকোভিচকে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে, তো সেক্ষেত্রে কিন্তু অত ইজি হবে না যদি আমরা দেখতে থাকি।
একেবারে, নোভাক জোকোভিচ তো মানে একটা নির্দিষ্ট গেম প্ল্যান নিয়ে নামবেন এটা তো অবশ্যই, তবে আলকারাস কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং তিনি একদম মানে তার যে অন্য স্টাইলে তিনি যখন খেলেন বা তার তিনি যেহেতু একদম তরুণ, তাই 20 বছর ভার্সেস 36 বছরের খেলা, তাই বছর মানে এই বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর। তিনি যে উদ্যমে খেলবেন জোকোভিচ কি পারবেন, তবে একটা নির্দিষ্ট গেম প্ল্যান নিয়ে অবশ্যই নোভাক জোকোভিচ নামবেন। এত বার এই পথ দিয়ে হেঁটে গিয়েছেন নোভাক জোকোভিচ, এতগুলি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, এমনি এমনি তো আর জেতেন, তাই 23টা গ্র্যান্ড স্ল্যাম, 7টা উইম্বলডন খেতাব, আরো একটা যদি জেতেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে অনেকে মনে করছেন অবাক তখনই মানুষ হবেন যখন নাকি আলকারাজ জিতবেন, এবং এটা কিন্তু অসম্ভব নয়, রিয়ালিস্টিকলি একটা চান্স কিন্তু রয়েছে। এবং খুব ভালোভাবে কিন্তু তিনি অবজার্ভ করেছেন নোভাক জোকোভিচের খেলা, আলকারাজ একদম গেম প্ল্যান নিয়ে নামবে, তবে লকার রুমে তাদের মধ্যে কি বাক্যালাপ হবে, কি গেম প্ল্যান থাকবে, আর কিছুক্ষণ পরে কিন্তু খেলা এবং সেই দিকে নজর থাকবে আমাদের।
একদমই, জোকোভিচ না আলকারাজ, কমেন্ট করে জানান আপনারা কাকে চাইছেন কারা চ্যাম্পিয়ন হোক। এই তো হয়ে গেল খবর, কিন্তু আমরা এবার ক্রিকেটের খবরের দিকে, মানে ক্রিকেট ছাড়া কি করে আমরা বাঁচবো, তাই তো জয়দা, একটু ক্রিকেটের খবরের দিকে ফিরতেই হবে। চাহাল, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার কথা খুব মনে পড়ে যাচ্ছে, কেউ কথা রাখে না, হয়তো সত্যিই কেউ কথা রাখে না, তাই জন্য 2 বছর পর সেই আবেগকে কিন্তু ভুলতে পারেনি, সেই অনুভূতিকে কিন্তু ভুলতে পারেনি। কি বলেছেন তিনি এক্স্যাক্টলি?
দেখো, ব্রিজবেন্দ্র চাহাল একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে যেভাবে আরসিবি তাকে ছেড়ে দিয়েছে, বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে, সেটা এক্সপেক্টেড ছিল না, কারণ তিনি প্রায় 8 বছর খেলেছেন এবং অসাধারণ পারফর্মার ছিলেন। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ব্রিজবেন্দ্র চাহালকে বলা হয়েছিল যে তোমাকে রিটেন করতে পারছি না, তবে তোমাকে আমরা অকশনে কিনে নেব 2022 অকশনে,
মানে কথা দিয়ে কথা রাখিনি,
কথা দিয়ে কথা রাখিনি। ব্রিজবেন্দ্র চাহালের মানে এটাই সাক্ষাৎকারের মূল অংশ, এবং তিনি এটাও বলেছেন যে প্রথম ম্যাচ তার যখন হয় ব্যাঙ্গালোরের এগেনস্টে, তিনি কারোর সঙ্গে কথাও বলেননি, কোনো কোচের সঙ্গে কথা বলেননি, ব্যাঙ্গালোরের তার ফেভারিট গ্রাউন্ড চিন্নাস্বামীতে তিনি খেলেছেন রাজস্থানের জার্সিতে, তবে কোনো সাপোর্ট স্টাফ বা কারোর সঙ্গে কথা বলেননি। এটাই তার আফসোস যে আমি যেখানে 8 বছর খেলেছি, 114টি ম্যাচ খেলেছি যে ফ্র্যাঞ্চাইজির হয়ে, একটা কমিউনিকেশন সেই ফ্র্যাঞ্চাইজি করবে না, না ফোন কল করছেন তারা, না কেউ মানে কোনোভাবে কোনোরকম ভাবেই কিন্তু কমিউনিকেট করেননি ব্রিজবেন্দ্র চাহালের সঙ্গে। আজকের এই যুগে দাঁড়িয়ে কমিউনিকেট করাটা অবশ্যই দরকার ছিল, যেহেতু এত নির্ভরযোগ্য একজন ক্রিকেটার বহু ম্যাচ ব্যাঙ্গালোরকে জিতিয়েছেন, তবে এটাই একটা মানে কি বলবো আক্ষেপ বা এটাই তার গলায়
পাওনা বলতে পারি আমরা, কি
না ব্রিজবেন্দ্র চাহালের এটা পাওনা ছিল না,
মানে ছিল না তাও পেয়েছে,
এটা পেয়েছে, এটা সত্যি আনফরচুনেট। তবে তিনি তার উত্তরটাও দিচ্ছেন রাজস্থানের জার্সিতে, এবং আশা করবো যে রাজস্থানের জার্সিতে তিনি ভালো খেলবেন, এবং তিনি কটাক্ষের সুরে কিন্তু এটাও বলেছেন যে আমার মানে ক্রিকেটিং ক্যারিয়ারের দিক থেকে রাজস্থান জার্সি পরায় আমার উন্নতি হয়েছে।
একদমই, কারণ আমি যদি ভুল না হয় আমিও পড়ছিলাম ইন্টারভিউটা যে আমাকে ব্যাঙ্গালোর কি দিত, 17-18 ওভার পর্যন্ত আমি বল করতাম, কিন্তু রাজস্থানে থেকে আমি শেষ ওভার পর্যন্ত বল করতে পারছি
একেবারে, এবং বেশি ইউটিলাইজ করতে পারছি নিজেকে, আর তিনি নিজেকে আরো বেশি মেলে ধরতে পারছেন রাজস্থানের জার্সিতে, তাই রাজস্থানের জার্সিতে হাল্লা বল হবে ব্রিজবেন্দ্র চাহালের তরফ থেকে। তবে বিরাট কোহলিদের এই ফ্র্যাঞ্চাইজির প্রতি ক্ষোভ কিন্তু উগরে দিয়েছেন ব্রিজবেন্দ্র চাহাল, তাই আরো একবার বলার যে যদি কোনো কমিউনিকেশন অভাব হয়ে থাকে তাহলে সেটা মিটিয়ে নেওয়া ভালো। আমি একটা ছোট্ট ট্রিভিয়া বলে দিই এখানে, 2010 সাল শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস, মানে কলকাতার শেষ ম্যাচ ছিল ওটা লিগ পর্যায়ের, সৌরভ দারুণ একটা ইনিংস খেলেন, রাজস্থানের ক্যাপ্টেন সেই সময় শেন ওয়ার্ন, ম্যাচটা জেতে কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের জন্য স্পেশাল খাওয়ারের ডিশ পাঠানো হয় বীরেন রায় রোডের বাড়ি থেকে, এবং তারপর কি হয় ইন্টারেস্টিংলি 2010-এর পর সৌরভ গাঙ্গুলিকে আর টিমে রাখা হয়নি, এবং এটা বলা হয়েছিল যে সৌরভকে অপশনে নেওয়ার চেষ্টা করা হবে, ভেঙ্কি মাইসর বলেছিলেন, কিন্তু সৌরভের নাম যখন আসে কেউ কিন্তু মানে সৌরভের জন্য দরও করেনি। তাই এটা দেখে উইজবেন্দ্র চাহালের এই সাক্ষাৎকারটা দেখে আমার কিন্তু সেদিন 2010-11 সেই ঘটনাটা ফ্ল্যাশব্যাকে চলে আসলো,
একদম স্মৃতিচারণাই বটে। আমার যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথা মনে পড়ে গেল, 33 বছর না হলেও 8 বছর তো অনেকটা,
একদমই তাই।
আর ইন্ডিয়ান বোলারদের নিয়ে যখন কথা বলছি, জসপ্রীত বুমরা কেমন আছেন সেটা তো জানতে হবে। জয়দা, কি আপডেট পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে কি তাকে বিশ্বকাপের আগে?
দেখো, জসপ্রীত বুমরাকে যে আমরা মিস করছি সেটা পারস মামরে, যিনি বোলিং কোচ, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার পরে বলেছেন যে জসপ্রীত বুমরাকে আমরা গত 1.5 বছরে অনেকটাই মিস করেছি, তবে কবে দেখা যাবে ভারতীয় জার্সিতে, এই যে আপনারা দেখছেন ভারতীয় জার্সি
জ্বলজ্বল করছে
বুমরাকে, এটা কবে আমরা দেখতে পাবো, এটা আর জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি। তবে জসপ্রীত বুমরা আশা করব খুব দ্রুত আসবেন, যা রিপোর্ট, যা বিশ্বস্ত সূত্রের খবর, আয়ারল্যান্ড ট্যুরে তিনি থাকছেন, আয়ারল্যান্ড ট্যুরের জন্য তাকে হয়তো দলে নেওয়া হতে পারে। তিনি তার মার্চে একটা সার্জারি হয় এবং তারপর NCAA-তে তিনি রয়েছেন, সামনের সপ্তাহে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলবেন NCAA-তে, এবং বডি কীভাবে রেসপন্ড করছে সেটা কিন্তু দেখার বিষয়। আমার মনে পড়ছে বহু বছর আগে, বহু বছর নয় 2-3 বছর আগে, কার্টলি অ্যাম্ব্রোস একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার যে মানে তিনি যেভাবে বোলিং করেন, তার যা বোলিং অ্যাকশন, তাতে খুব বেশি বছর কিন্তু তিনি বল করতে পারবেন না। এটা যে এতটা
ধ্রুবের ক্ষেত্রে আমরা সেটাই দেখে থাকি,
এটা যে এতটা সত্যি প্রমাণিত হবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। আমি আশা করব আরো অনেক বছর খেলবে জসপ্রীত বুমরা, বিশেষ করে এই বিশ্বকাপটা মাতিয়ে দেবেন, তবে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক রয়েছে এবং সেটা আশা করব কনকার করবে জসপ্রীত বুমরা। অনেক ভালো বোলার, তিনি এই মুহূর্তে রিহ্যাবিলিটেশনে রয়েছেন এবং আশা করব যে তিনি একদম সুস্থ হয়ে ফিরবেন। তবে যা খবর এখনো অবধি সেটা হচ্ছে আয়ারল্যান্ড ট্যুরের জন্য কিন্তু জসপ্রীত বুমরাকে ভাবা হচ্ছে। এই সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, অর্শদীপ সিংকে এশিয়ান গেমসে নেওয়া হয়েছে। অর্শদীপ সিংকে কেন এশিয়ান গেমসে নেওয়া হয়েছে, মানে কেন ওয়ার্ল্ড কাপের জন্য ভাবা হচ্ছে না অর্শদীপ সিংকে, সেটার জন্য খুব উগড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলছেন যে অর্শদীপ সিং এর মধ্যে সব কোয়ালিটি রয়েছে, তিনি ভালো ডেথ ওভার বোলিং করেন এবং যখন বল ওপেন করেন, বোলিং ওপেন করেন তখনও কিন্তু ভালো বোলিং করেন। হ্যাঁ, একটা দুটো ম্যাচ হয়তো ভালো তিনি খেলেন নিয়ে রাখে, তবে তাকে কেন ওডিআই ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে না। এশিয়ান গেমস খেলছেন মানে তিনি ওয়ার্ল্ড কাপে থাকছেন না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, কারণ সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হচ্ছে এশিয়ান গেমস, 8ই অক্টোবর অবধি চলবে, যেখানে 5ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। তাই অর্শদীপ সিং যে বিশ্বকাপে জায়গা পাচ্ছেন না এটা পরিষ্কার, এবং সেটার জন্য খুব উগড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
একদমই, অর্শদীপের মতন তরুণ ক্রিকেটারকে তো আরো সময় দিতে হবে, তাই তো জয়দা?
একেবারেই, অর্শদীপকে অবশ্যই সময় দেওয়া যেতেই পারত, এবং ভালো বোলার, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপেও দেখেছি, হ্যাঁ একটা ম্যাচে হয়তো খুব একটা ভালো বোলিং করেন,
তবে তাকে যদি ঠিক করে গ্রুম করা যায় আশা করা যায়।
একদমই তাই, এবং ভালো বোলিংও করেছেন, বেশ কিছু ম্যাচে ভালো বোলিং করেছেন, ডেথ ওভারে যথেষ্ট ভালো বোলিং করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ বা অন্যান্য যেসব টুর্নামেন্ট হয়েছে বা সে অন্যান্য যেসব দলের বিরুদ্ধে তিনি খেলেছেন, তো সেটাই বলছি যে প্রতিভাটা রয়েছে, তবে তাদেরকে সুযোগ দিতে হবে। এখানে সিলেকশন কমিটি, যিনি এখন চেয়ারম্যান অজিত আগরকর, তার উপরও কিন্তু অনেক দায়িত্ব। সন্দীপ পাটিল একটা কথা বলেছেন যে যত রকম বন্ধুত্ব রয়েছে সেটাকে একদিকে রেখে একদম যেটা যথার্থ মানে তোমার মনে হচ্ছে সেটাই করো, একদম নৈতিক দিক থেকে ঠিক থাকো, তাতে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব না থাকে, তাতে যদি কেউ কথা না বলে, তাতে কিছু এসে যায় না। মানে এখানে ব্যক্তি স্বার্থের মানে থেকে সমষ্টিগত স্বার্থটা অনেক বেশি, এবং এখানে দেশের স্বার্থ জড়িত, যেখানে সেখানে যেটা ঠিক ডিসিশন মনে হচ্ছে সেটাই নাও, মানে বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে বলছেন সন্দীপ পাটেল অজিত আগরকর।
একদমই একদমই, আমরা বুমরার কথা জানতে চাইছিলাম, দুজনের খেলোয়াড় আরো জানতে চাইবো, সেটা হচ্ছে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কি আপডেট রয়েছে তাদের বিষয়ে?
ঋষভ পন্থের অফিসিয়াল স্টেটমেন্ট তো কিছু নেই, তবে আমি বলে দিচ্ছি তিনি ওয়ার্ল্ড কাপ খেলছেন না, সঞ্জু স্যামসন কিছু নাম তো অবশ্যই উঠে আসছে, তবে ঋষভ পন্থ খেলবেন না এবং শ্রেয়স আইয়ার হয়তো খেলবেন, তিনি সুস্থ হচ্ছেন অবশ্যই, তবে সেটাও একটা কোয়েশ্চেন মার্ক, দেখা যাক কি হয়।
একদমই, সেদিকে নজর থাকবে, ক্রিকেট ছেড়ে এবার ফুটবলের দুনিয়ায় ফিরবো, আর ফুটবল মানেই তো মেসি, কোন ক্লাবে যাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, মানুষ এই নিয়ে মানে এত ইন্টারেস্ট, মেসির ব্যাপারে কি আপডেট পাওয়া যাচ্ছে, পিঙ্ক জার্সিতে দেখা গিয়েছে তাকে?
আমি তো সেটাই বলবো যে মেসি,
আমার ভিতরটা পিঙ্ক, বাইরেটা কিন্তু লাল,
মেসির সবথেকে বড় যে এই মুহূর্তে ভক্ত বা ফ্যান বা যাই বলি না কেন,
আচ্ছা মেসির ফ্যান কে না হতে পারে, তুমি কি নও?
আমি অবশ্যই ফ্যান, তবে তোমার মতো নই, তাই এতটুকু বলতে পারি যে মেসির আপডেটটা তোমার মুখ থেকেই আমরা শুনতে চাই।
একদমই, ইন্টার মিয়ামিতে তিনি গেছেন আর তাকে নিয়ে উন্মাদনা তো মানে বলাই যায় স্বাভাবিকভাবে যে অনেকটা বেশি থাকবে। শুধুমাত্র যে এতগুলো টাকা বা এতগুলো স্যালারি মেসি পাচ্ছেন তাই না, তার সঙ্গে সম্মান পাচ্ছেন, যেমন তার নামের যতগুলো জার্সি বেরোবে সব কটার কিন্তু তিনি বলতে পারি আমরা যে ভাগ নেবেন, তাই তো?
একেবারেই। আর তার অ্যামাউন্টটা কত যেন, মানে পার ইয়ার আমি যদি ভুল না হই $50-60 million।
একদম একদম।
আর আড়াই বছরের চুক্তি, আড়াই বছরের জন্য তার অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় $150 million-এর কাছে।
একদমই, ডেভিড বেকহাম এখানে একটা খুব ভালো কথা বলেছে, তিনি যখন ইন্টার মিয়ামিতে এসেছিলেন ভেবেছিলেন যে এই রকম বড় তারকাদের আনবেন, আর স্বপ্ন সত্যি হয়েছে ডেভিড বেকহামের।
একেবারেই স্বপ্ন সত্যি আর অসাধারণ, মানে লায়নেল মেসিকে দেখার জন্য আবারও সবাই রাত জাগবে। আর আমার পাশে যিনি বসে আছেন ভাবতেই পারছেন
আপনারা, আমি রাত জাগি খবরের জন্য, পরের দিন যদি ভালো স্টোরি করতে পারি।
একই সঙ্গে ড্রিবলিংটাও কিন্তু দেখে, আর মেসি যখন কাটিয়ে গোলটা করে বা গোল করানোর চেষ্টা করে সেটাও কিন্তু দেখে।
একদমই, তুমিও দেখো, তুমিও উপভোগ করো।
আমি যেমন সবটাই দেখি, CR7ও দেখি, মেসিও দেখি, কিন্তু ইনি পার্টিকুলারলি কিন্তু
বাস মন্তব্য হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। তাই জন্য ধন্যবাদ জয়দা এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য, আবার ফিরবো তোমাকে নিয়ে। তাই তার আগে দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন আর আমাদের স্টেডিয়াম বুলেটিন, এছাড়াও আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেলি হ্যান্ডশেলকেও কিন্তু নজর রাখুন। ধন্যবাদ জয়দা।
ধন্যবাদ।
শুনুন পডকাস্ট রাত দিন সাত দিন।